শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের বাজেট প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমির খসরুর প্রতিবেদন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বিত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতের বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানে কাউকে জীবিত পাওয়া যায়নি, সে প্রসঙ্গে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতীয় বিমান বাহিনীর 13 জন আরোহী সহ নিখোঁজ পরিবহন বিমানটির ধ্বংসাবশেষ, খুঁজে কাউকে জীবিত পাওয়া যায়নি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরানের উপকূলের অদূরে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকা ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার আক্রান্ত হবার খবরে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে। নরওয়ের নৌ কর্তৃপক্ষ বলছে যে তাদের মালিকানাধীন ট্যাঙ্কার ককুয়া কারেজিয়েসে 3টি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তার আগে হ্যামবার্গের আরেকটি ট্যাঙ্কারেও সন্দেহজনক হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বাহরাইন কেন্দ্রিক 5th ফ্লিট বলছে উভয় ট্যাঙ্কারের কাছ থেকে 1 ঘন্টা ব্যবধানে বিপদ সংকেত পাবার পর তারা সাহায্য পাঠাচ্ছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্রী সারা স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন যে এই সন্দেহজনক আক্রমণের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবেন। ইরানের রাষ্ট্রপরিচালিত ইরনা বার্তা সংস্থা জানিয়েছে যে ইরানের নৌবাহিনী ট্যাঙ্কারগুলো থেকে 44 জন নৌকর্মীকে উদ্ধার করেছে এবং 2টি জলযানেই আগুন লেগেছিল। তবে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। এই আক্রমণের পর বিশ্বের তেল বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। ওমান উপসাগর হরমুজ প্রণালীর খুব কাছে আর এই প্রণালী হচ্ছে অপরিশোধিত তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ। গত মাসে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের উপকূলের অদূরে 4টি তেল ট্যাঙ্কারে আক্রমণ চালানোর জন্য দোষারোপ করে ইরানকে। ইরান এর সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা বলছেন যে পাকিস্তানের সীমান্তবর্তীর নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে হতাহতের মধ্যে নিরাপত্তা কর্মী এবং অসামরিক লোকজনও রয়েছেন। পুলিশের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের একজন শীর্ষ কমান্ডারও। আফগানিস্তানের এই প্রদেশে এই বোমা আক্রমণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি, তবে এই প্রদেশে তালিবান বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা অত্যন্ত সক্রিয় এবং প্রায়ই সরকারি সৈন্যদের উপর হামলা চালিয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদে 2019-2020 অর্থ বছরের জন্য 5,20,190 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 40 মিনিট উপস্থাপনের পর অসুস্থতার কারণে বাকি অংশ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাজেটে ঘাটতি দাঁড়াবে 1,45,380 কোটি টাকা। এই ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে 47,000 কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে 30,000 কোটি টাকা নেওয়া হবে। এবার বৈদেশিক উৎস থেকে 75,390 কোটি টাকা ঋণ নেওয়া হবে। বাজেটে সবার জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার জন্য একটি পেনশন অথরিটি গঠনের কথা বলা হয়েছে। নতুন বাজেটে বিভিন্ন ধরনের শুল্ক কর আরোপের প্রস্তাবে স্মার্টফোন, ভোজ্য তেল, আইসক্রিম, তরল দুধ, গুঁড়ো দুধ, আমদানি করা চিনি, প্রক্রিয়াজাত চিনি, গ্লুকোজ, বিড়ি, সিগারেট, গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের নিবন্ধন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদের উপর 10% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। দাম কমার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বর্ণের আমদানি শুল্ক হ্রাস, দেশে উৎপাদিত মোটরসাইকেল ও কৃষি যন্ত্রপাতির দাম কমবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে এই বার্ষিক বাজেট উপস্থাপনের পর শুনবেন বিস্তারিত আরও কিছু খবর এই অনুষ্ঠানের শেষের দিকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সাথে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠক করে রোহিঙ্গা সংকটের হালনাগাদ তথ্য তুলে ধরেছেন। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়া এবং বিলম্বিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার ওআইসির উদ্যোগ এবং প্রত্যাবাসনে মিয়ানমারের অসহযোগিতার প্রসঙ্গ উত্থাপন করেন। শাহরিয়ার আলম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত আন্ডার সেক্রেটারির সাথেও বৈঠক করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতীয় বিমানবাহিনী 13 জন আরোহী সহ নিখোঁজ পরিবহন বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে কাউকে জীবিত পাওয়া যায়নি, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ভারতীয় বিমানবাহিনীর 13 জন আরোহী সহ নিখোঁজ পরিবহন বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে কাউকে জীবিত পাওয়া যায়নি। গত 3 জুন দুপুরে অসমের জোরহাট থেকে ভারতীয় বিমানবাহিনীর আন্তনভ 32 বিমানটি 13 জন আরোহী নিয়ে আকাশে উঠেছিল অরুণাচল প্রদেশের মেচুকাতে যাওয়ার জন্য। ওই পথটুকু পেরোতে 1 ঘন্টাও লাগে না, কিন্তু ওড়ার 8 ঘন্টার মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ায় তৈরি ওই সামরিক পরিবহন বিমানটির শক্তপোক্ত বলে সুনাম আছে। ওই পথে সেটি আগে বহুবার যাতায়াত করেছে। যান্ত্রিক গোলযোগ হতে পারে ভেবে সেদিন থেকেই তল্লাশি শুরু হয়। বিমানবাহিনীর বেশ কিছু বিমান, হেলিকপ্টার ও পদাতিক সেনা 8 দিন ধরে গোটা অঞ্চল চষে ফেলে। খাড়া পাহাড় আর ঘন অরণ্যের জন্য তল্লাশি অভিযান খুবই কঠিন ছিল। শেষ পর্যন্ত অরুণাচলের দুর্গম পাহাড়ের 12,000 ফুট ওপরে চীন সীমান্ত ঘেঁষা একটি জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বায়ুসেনার 8 জন পর্বতারোহী আজ কোনো মতে সেখানে পৌঁছতে পেরেছেন। তারা জানিয়েছেন 13 জন আরোহীর কেউই বেঁচে নেই। বিমান ভেঙে পড়ার কারণ জানতে আরও কিছু সময় লাগবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত ঘোষণা করেছে যে তারা নিজস্ব একটি মহাকাশ কেন্দ্র উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। ভারতীয় মহাকাশ সংস্থা চেয়ারম্যান কে সিভান আজ সংবাদদাতাদের জানিয়েছেন যে 20 টন ওজনের এই মহাকাশ কেন্দ্রটি তারা 2030 সালে উৎক্ষেপণ করবে বলে পরিকল্পনা করেছে। তিনি বলছেন যে এই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মিশন ভারত একাই সম্পন্ন করবে। সিভান বলেন যে মহাকাশে মানুষকে নিয়ে ভারতের প্রথম যাত্রাকে সহায়তা প্রদানের জন্য এই মহাকাশ কেন্দ্রের প্রয়োজনীয়তা রয়েছে। ভারত 2022 সালে 3 জন মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই মহাকাশ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি হচ্ছে মহাকাশ উদ্ঘাটনে ভারতের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পাকিস্তানে শত শত এইচআইভি পজিটিভ শিশু এই রোগের চিকিৎসা পাচ্ছে না, কারণ সে দেশে এই রোগের ভাইরাস বিরোধী যথেষ্ট পরিমাণ ওষুধ নেই। এই শিশুরা সিন্ধু প্রদেশে দারিদ্র পীড়িত লারকানা এলাকায় অবস্থান করে, যেখানে গত 6 মাসে প্রায় 785 জন লোককে পরীক্ষা করে দেখা গেছে যে তারা ওই ভাইরাসে আক্রান্ত, যার কারণে এইডস রোগ হয়। কর্মকর্তারা বলছেন যে এদের মধ্যে 82% কিংবা প্রায় 650 শিশু রয়েছে যাদের বেশিরভাগের বয়স 5 বছরের কম, অথচ তাদের বাবা মাদের অধিকাংশই এই জীবাণুমুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ টুইট করা এক বিবৃতিতে জানিয়েছে যে মোট পজিটিভদের মধ্যে মাত্র 43% এই জীবাণুনাশক চিকিৎসা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি কোনো শক্তির কাছ থেকে নির্বাচনে বিরোধী পক্ষ সম্পর্কে তথ্য সংগ্রহ করার কথা অস্বীকার করায় এবং একথা বলায় যে এ ধরনের কাজ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার উপর হস্তক্ষেপ নয়, ডেমোক্রেটরা আশঙ্কা প্রকাশ করছেন। বুধবার প্রকাশিত ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ ধরনের কথা শুনলে কোনো ক্ষতি নয়। ধরুন কেউ যদি নরওয়ে থেকে আপনাকে ফোনে বলে যে তাদের কাছে আমার বিরোধী পক্ষের ব্যাপারে তথ্য আছে, তাহলে আমার মনে হয় আমি সেটা শুনতেই চাইব। তিনি অবশ্যই বলেন যে এটা ঠিক নির্বাচনে হস্তক্ষেপ নয়। তবে প্রতিনিধি পরিষদের সদস্য রিপাবলিকান ব্রায়ান শার্টস প্রেসিডেন্টের এই সব কথা নাকচ করে দিয়ে বলেন যে এই ধরনের তথ্য পাওয়ার সম্ভাবনা স্বাভাবিক নয়। বিদেশি কারো কাছ থেকে এ ধরনের তথ্য লাভ নৈতিক এবং আইনি দিক দিয়ে স্বাভাবিক নয়। হংকংয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের পর আজ বাহ্যত স্বাভাবিক অবস্থা ফিরে এসছে। বিক্ষোভকারীরা বিচারের জন্য বহিষ্কার বিষয়ক একটি বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করছে, যে প্রস্তাবের ফলে হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের জন্য চীনের মূল ভূমিতে পাঠানো যাবে। বিশ্ব সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে, আর ফেসবুকেও আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জাতীয় সংসদে 2019-20 অর্থবছরের যে বাজেট পেশ হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
সাধারণ মানুষ বাজেটকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, দেখে থাকেন এক ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ এতে তাদের কতটা লাভ হবে বা আর্থিক ক্ষতির মুখে তারা কতটা পড়বেন সেই নিরিখেই, অর্থাৎ লাভ লোকসানের বিষয়টি এখানে মুখ্য। 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, এই বাজেটে সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য দ্রব্যাদির দাম বাড়বে, কৃষক কোনোভাবেই লাভবান হবেন না যা হওয়া উচিত ছিল, এবং সমাজের উচ্চবিত্তদের পক্ষে যাবে এই বাজেট। সাধারণ মানুষেরই দুজন ভয়েস অব আমেরিকার কাছে তাদের তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া জানিয়েছেন কিছু সময় আগে ঠিক এভাবেই।
আমার নাম মাহবুব থাকি মতিদিন। এই যে বাজেট ঘোষণা করছে, প্রতি বছরই বাজেট আসছে, একটা আতঙ্কে থেকে যে বাজেট যে ঘোষণা করতেছে, আমরা যে গরিব মানুষ আমরা কোন জিনিসটা পারে, প্রত্যেক বছরই আতঙ্কে থেকে এবারও বাজেট ঘোষণা করছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সয়াবিন তেল, পাম অয়েল তেল, সরিষার তেল, এগুলি ব্যাট বসাইছে, এগুলি তো পারবো। আর বড় লোকের যে জিনিসগুলো আছে, গাড়ির যন্ত্রাংশ এগুলি কমাইছে, ওই যে কৃষকদের কমাইছে, ট্রাক্টর কয়টা ফ্যামিলিতে থাকে, এর তো কৃষকের কোনো লাভ হইতো না, বরং কৃষকের ক্ষতি। কৃষকের নর্মাল যে জিনিসগুলো আছে, ওষুধ মসুদ, এগুলো কমায় নেই, মেশিনের দামই কমাইছে। আর আমরা যে বাথরুম, আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলির দাম দিতে পারাইয়া। আমরা তো বেসরকারি চাকরি, আমরা তো সরকারি চাকরি হই না, সরকারি চাকরিজীবী আর যাদের তাদের তাদের বীমা দিছে, তাদের বর্ষ বর্ষ বেতন বাড়ে। সরকারি চাকরি বাংলাদেশে কজন আছে? আমরা কোম্পানির চাকরি, আমাদের বেতন তো বাড়ে না। এবার নিত্য প্রয়োজনীয় সব তেলের দাম বাড়াইছে, তেল মেল সবকিছু বেড়ে গেছে, এমনই বাজারে প্রতি লিটারে 10 টাকা বেড়ে গেছে। আমরা চলবো কিভাবে? আমরা তো আছি মহা টেনশনে। বাজেট তো আর আমরা বুঝি না, আমরা বুঝি কোন জিনিসটা আমাদের যেটা দরকার, এটা আমাদের কমা দরকার, এটি আমাদের বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় এটি বেড়ে যায়। যে দেশ গ্রামে যে কৃষকগুলি আছে, কৃষকের কিছু ভর্তুকি দিত, অন্যান্য ফসল জমির মধ্যে ফসল দিয়া বা বীজ দিয়া, এগুলি না করে ওই চলে ইয়ার দাম কমাইছে, ট্রাক্টরের দাম কমাইছে। একটা ট্রাক্টর চলে পুরো 500 গ্রামে মিললে একটা,
বেসরকারি ব্যাংক কর্মকর্তা সালেউদ্দিন বললেন।
আমি সালেউদ্দিন, বেসরকারি ব্যাংক কর্মকর্তা, নারায়ণগঞ্জে আমার অফিস। এবারের বাজেট সম্পর্কে যেটা হয়েছে যে প্রতিবারই তো গরিবদের উপরে সব বোঝার চাপ, ট্যাক্স করার চাপ বাড়ে, এবারও বাড়ছে। এবার হচ্ছে আপনার এমন এমন পণ্য যেগুলোর উপর ট্যাক্স কর বসানো হয়েছে, সেগুলোর আপনার মানে ভোক্তারা দৈনন্দিন জীবনযাপনের জন্য দরকার হয়, সরিষার তেল, সয়াবিন তেল, এগুলোর দাম বেড়ে যাবে, এটা আমাদের জন্য আর কি কষ্টকর হবে, জীবনযাপন বেড়ে, এমনিতে বেতন টেতন এরকম বাড়তেছে না। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যে বাজেট ঘাটতি 5% থাকলেও, 5% মানে থাকলেও দেখতেছে যে ঘাটতি মেটানোর জন্য সরকার যেসব জায়গা থেকে উচ্চ থেকে কর কিংবা যে ঋণ করে টাকাটা নেবে, সেটার বোঝাও জনগণের উপরে পড়বে আর কি। কারণ ব্যাংকে তো ব্যাংকের যে অসুবিধাগুলো সেগুলো বাজেটে, ঋণক্লাবি পরিমাণ বাড়তেছে, ঋণক্লাব খোলাপি ঋণের পরিমাণ বাড়ছে, কোনোটাই বাজেটে এই সম্পর্কে কোনো কথা বলা হয় নাই, ই করে না। অথচ বড়লোকদের জন্য যারা ব্যবহার করেন স্বর্ণ, তার উপরে শুল্ক কমায় দেওয়া হয়েছে আর কি, যাতে স্বর্ণ দ্রুত আমদানি করতে পারে, কিন্তু গরিবরা যেসব জিনিস ব্যবহার করবে সেগুলোর উপরে তেমন কোনো নজর দেওয়া হয় না। এটা বিশেষ করে কৃষক এবার ধানের দাম পায় নাই, গত বছরও পায় নাই, এটা কৃষকদের জন্য তেমন কোনো ই নাই। অথচ যারা কৃষি মানে যন্ত্রপাতি বিক্রি করবে, বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি কিংবা দেশীয় বড় কর্পোরেট কোম্পানিগুলো, তাদের জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কৃষকদের জন্য সরাসরি কোনো ই নাই, মানে সহায়তা নাই, এটা খুবই কষ্টের বিষয়। শ্রমিক শ্রেণীর জন্য কোনো ইনসেন্টিভ কিংবা ধরেন আপনার কি বলে রেশন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছিল, সেটাও করে নাই কিছু। মানে গরিবদের জন্য আসলে, গরিব মধ্যবিত্তদের জন্য তেমন কোনো সুবিধা এই বাজেটে আসবে না। সব বড়লোকদের জন্য গার্মেন্টস মালিকরা যেসব জিনিস চাইছে সবগুলো তাদের জন্য দেওয়া হয়েছে, কিন্তু গরিবদের বলার মতো কেউ নাই, মধ্যবিত্ত বলার মতো কেউ নাই, তাদের জন্য কিছু নেই। এবার আয়করের সর্বোচ্চ সীমা যেটা গত 3-4 বছর ধরে একই রকম রাখা হয়েছে 2,50,000 টাকার মধ্যে, মূল্যস্ফীতি তো বাড়ছে, সেই হিসাবে এটার লিমিটেশন বাড়ানো উচিত ছিল। ইন্ডিয়াতে আপনার 3-3,50,000 টাকার উপরে না গেলে কর দিতে হয় না, বাংলাদেশে 2,50,000 টাকা হলে কর দিতে হয়, অথচ বাংলাদেশের জীবনযাপনের ব্যয় অনেক বেশি। মানে হংকং যুক্তরাষ্ট্র এদের তুলনাও অনেক বেশি বাংলাদেশ, সুতরাং এদের একটু ই করা দরকার ছিল। এই মানে অর্থমন্ত্রী আসলে এমন এমন কিছু কথা বলছেন যে যেগুলো অর্জন করা হয়তো সম্ভব হবে না, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বাস্তবায়নই করতে পারে না। গত বছর আপনার রাজস্বের সংশোধন তো রাজস্বের থেকেও 50,000 কোটি টাকা ঘাটতি রয়ে গেছে এখন তো, তারপরও এখন আয়ের রাজস্ব আহরণ অনেক বড় একটা অকল্পনীয় একটা ফিগার ধরছে, সেটা অর্জন করা সম্ভব বলে মনে হয় না আর কি। হচ্ছে মোটা দাগের বিষয়। আর একটা জিনিস হচ্ছে যেটা বলতে হয় যে মোবাইল সিম, তারপর হচ্ছে রিম কার্ড, এগুলোর উপরে স্বল্প শুল্ক বাড়ানোতে মানে মধ্যবিত্ত এখন রিক্সাওয়ালারা কৃষকও মোবাইল ব্যবহার করে, তাদের উপরে প্রভাবটা পড়বে আর কি, তারা তো এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন করতে পারবে না। তারপর আপনার প্লাস্টিক গ্রিসেলের জিনিস, সিআর কয়েল, এগুলোর উপরও যে জিনিসের দাম বাড়ে, মানে প্লেট, সানগ্লাস, এগুলোর উপর মানে ব্যাট বল আসব করা পড়েছে। অথচ অর্থমন্ত্রী তো বলছিল যে নতুন কোনো পণ্যের উপরে এবার কোনো ট্যাক্স আরোপ করা হবে না, তার কথাই অর্থমন্ত্রী রাখেন নাই, নিজের কথাই নিজে রাখেন নাই।
দুজনই প্রত্যাশা করেন যে কোনো ভাবেই হোক সরকার যেন সাধারণ মানুষের বিষয়টি পুনর্বিবেচনা করেন বাজেট পাশের সময়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে অভিবাসন বিষয়ক একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত রয়েছেন সঞ্জানা ফিরোজ, আর ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। রাজধানীর ক্যাপিটল হিলে দক্ষিণ এশীয়দের অভিবাসন বিষয়ক একটি আলোচনার আয়োজন করা হয়েছে। এর শিরোনাম হচ্ছে হাউ ইমিগ্রেশন শেপড এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার কমিউনিটিস। সঞ্জানা ফিরোজ রয়েছেন সেখানে। সঞ্জানা, এই যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ অবৈধ অনেক দক্ষিণ এশীয় আছেন, তাদের অধিকার, নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে আজকে, সেই রিপোর্টে কি বলা হয়েছে?
ধন্যবাদ আসান। আমি এই মুহূর্তে আছি ক্যাপিটাল হিলে এবং এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস এই গ্রুপটি আসলে তারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে এবং এখানে তারা মূলত একটি রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্টে পরিসংখ্যান দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী যারা যারা বৈধভাবে আছেন, অবৈধভাবে আছেন, বর্তমান অভিবাসন প্রক্রিয়ায় তারা কেমন আছেন। যেমন আপনাকে একটি উদাহরণ দিই, তারা লিখেছেন যে বাংলাদেশিরা যারা 2010 সাল থেকে 2017 সাল এই পর্যন্ত বাংলাদেশিদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 52%, এবং যা হচ্ছে অন্যান্যদের তুলনায় অনেক বেশি। আরো বলেছে তারা যে সবচেয়ে দ্রুত গতিতে আপনার ইমিগ্রেশন পপুলেশন যাদের বাড়ছে, অভিবাসন জনসংখ্যা যাদের বাড়ছে, বাংলাদেশি তাদের মধ্যে অন্যতম। আর তারা আলোচনা করেছেন যে ইংরেজি বলার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলতে পারার ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন অনেক পিছিয়ে রয়েছে এবং তাদের শতাংশ ধরা হচ্ছে 56%। তো এই ধরনের নানান কথাবার্তা বলা হয়েছে প্রথম অর্থে। আর যেটি আরেকটি বিষয় বলা হয়েছে যে লো ইনকাম গ্রুপ, যেটাকে আমরা বলে থাকি যে নিম্ন আয়ে যারা যে ধরনের কাজকর্ম রয়েছে এই যুক্তরাষ্ট্রে, সেই নিম্ন আয়ের যারা তাদের শতাংশ ধরা হচ্ছে 51% বাংলাদেশিরা, আর অন্যান্যদের ধরা হয়েছে আরো বেশি। আর এমনিতে যেটা বলা হচ্ছে যে এই পর্যন্ত 2018 সালে ডিপোর্ট করা হয়েছে 147 জনকে এবং আইস আর বর্ডার পেট্রোল যে বাংলাদেশিদের ধরেছেন তাদের সংখ্যা দেখানো হয়েছে 257। তো এই মুহূর্তে তারা যে আলোচনা করছেন যে যারা অভিবাসী প্রত্যাশায় এই দেশে এসেছেন এবং যারা বৈধতা পেতে চাচ্ছেন, বর্তমান অভিবাসন প্রক্রিয়া এত কঠোরতম হয়ে গেছে যে তারা বৈধতা পাচ্ছেন না। আর যারা ধরেন অনেক আগে হয়তো বৈধতা পাবার জন্য হয়তো আইনি প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই প্রক্রিয়া এত বেশি বিলম্বিত হচ্ছে যে তারা সেই বৈধতা পেতে তাদের দেরি হচ্ছে। আর সেই কারণে দেখা যাচ্ছে এর মধ্যে বাজেট বাড়ানো হয়েছে এই ক্রাইম আপনার বর্ডার পেট্রোল এবং আইসের দিকে, যার কারণে যারা বৈধতা পাবার জন্য অপেক্ষা করছেন তারা পড়ে যাচ্ছেন সেই আইনি জটিলতায়।
আচ্ছা,
এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করেছেন।
আচ্ছা, এখানে কি বাংলাদেশি আমেরিকান বা বাংলাদেশি অভিবাসীরাও উপস্থিত ছিলেন?
এখানে বাংলাদেশি অভিবাসীরা সেইভাবে উপস্থিত ছিলেন না, তবে যারা বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করছেন তারা এই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর আমি আপনাকে জানাচ্ছি যে কারা কারা উপস্থিত ছিলেন। যেমন কংগ্রেস ওমেন ছিলেন জুডি টু, তিনি হচ্ছেন, আর ছিলেন জেফার জ্যাং, তিনি হচ্ছেন রিসার্চ অ্যানালিস্ট আপনার। তিনি মূলত এই আজকের যে রিপোর্টটি পেশ করা হয়েছে এটা তার তৈরি করা। উনি হচ্ছেন ডেমোগ্রাফিক রিসার্চ প্রজেক্টের অ্যাডভান্সিং জাস্টিস এর উনি রিসার্চ অ্যানালিস্ট, তিনি এই পুরো বিষয়টি তুলে ধরেন। আর আমি আজকে কথা বলেছি দুজন অতিথির সঙ্গে, দুজন বক্তার সঙ্গে। একজন হচ্ছেন গ্রেস টি, যিনি নিজে তিনি বলতে পারেন বংশোদ্ভূত ভাবে তিনি বার্মার, তার বাবা মা ছিলেন বার্মা, এবং বার্মায় যখন গৃহযুদ্ধ হয় তখন তিনি পালিয়ে যান, তার বাবা মার সঙ্গে তিনি একেবারেই ছোট ছিলেন, ওই সময়টা তিনি পালিয়ে চলে যান থাইল্যান্ডের একটি ক্যাম্পে, রেফিউজি ক্যাম্পে তিনি ছিলেন। আর তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন যে তিনি ওই ক্যাম্পে, রেফিউজি ক্যাম্পে, আশ্রয় ক্যাম্পে উনি বড় হয়েছেন, আর কিভাবে ওই সময়টা তারা পার করে এসছেন সেই সমস্ত তার নিজের অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন অধিকারের এক্সিকিউটিভ ডিরেক্টর পবিত্র বেঞ্জামিন, তিনি এই অভিবাসীদের অধিকারের জন্য লড়ে যাচ্ছেন বহু বছর ধরে। আর এই মুহূর্তে তিনি বলছেন আমাদেরকে যেটা বলেছেন যে ড্রিমার অ্যাক্ট, যে কি আইন বিলটি আছে তিনি সেটা কংগ্রেসে পাশ করানোর চেষ্টা করছেন। আমি আমাদের শ্রোতাদের সুবিধা একটু বলছি যে ড্রিমার অ্যাক্ট আমরা বলি এমপ্লয়মেন্ট অথরাইজেশন, যে সাময়িক সময়ের জন্য তাদেরকে কাজ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। এই ধরনের কাগজ নিয়ে যারা আছেন তারা এখন হুমকির মুখে পড়েছেন। আর ট্রাম্প সরকার কিন্তু করছেন প্রতি বছরই এই আশ্রয়, এই আপনার আশ্রয় প্রার্থীদের, শরণার্থী প্রার্থীদের কিন্তু কমিয়ে আনছেন তাদের। যেমন আমাকে বলা হয়েছে যে গত বছর এই সংখ্যা ছিল 45,000 2018 সালে, যাদের তিনি অনুমতি দিয়েছেন এদেশে থাকার, কিন্তু সেখান থেকে এখন আরো নামিয়ে এনে করা হচ্ছে 30,000। তো পবিত্র বেঞ্জামিন যেটা বলছেন যে এভাবে তো এই সরকার এভাবে এই ঘটনা হতে দিতে পারেন না, তিনি কাজ করে যাচ্ছেন সেই ড্রিমারদের জন্য যারা এই পর্যন্ত এত কষ্ট করে এই দেশকে নিজের দেশ মনে করে এতদিন ছিলেন।
সঞ্জনা, তার মানে কি টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন নিয়ে যারা আছেন, আপনি বলছিলেন তাদের অনেকেই হুমকির মুখে, তার মানে কি এদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে?
এই ধরনের একটি কথা শোনা যাচ্ছে, এই ধরনের একটি কথাই আজকে পবিত্র বেঞ্জামিন বললেন যে তাদের ডিপোর্টেশনের বিষয়টি উঠে আসছে এবং এর মধ্যে বেশ কয়েকজনকে ডিপোর্ট করা হয়েছে, যার কারণে এই পুরো কমিউনিটি যারা ধরেন বৈধতার অপেক্ষায় আছে, বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, ভিয়েতনামিজ বলেন, ক্যাম্বোডিয়ান বলেন, তারা সবাই একটি হুমকির মুখে আছেন যে তারা আসলে এই টেম্পোরারি প্রোটেকশন স্টেটাসে থাকতে থাকতে তারা বৈধতা পাবেন কি না, নাকি তাদেরকে ডিপোর্ট করা হবে।
আচ্ছা, সঞ্জনা, আপনি বলছিলেন যে 250-র বেশি সংখ্যক বলেছিলেন যে অলরেডি ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কি বাংলাদেশি?
আচ্ছা, বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।
আচ্ছা, আর এখানে কাজ করার জন্য ভিসা নিয়ে যারা আসেন তাদের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে, খুব সংক্ষেপে যদি বলেন?
জি, H-1B ভিসা যেটাকে বলা হয়, যে অনেক সময় এই আইটিতে চাকরি করার জন্য বা বিভিন্ন তার মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে চাকরি করার জন্য আউটসোর্সিং হিসেবে বাইরের থেকে এরকম H-1B ভিসা দিয়ে এই দেশে আনা হয় অনেক এমপ্লয়ীদের। তো তাদেরকে বলা হচ্ছে যে H-1B ভিসাতে তারা কাজ করতে পারছেন, কিন্তু তাদের স্পাউস যারা আছেন তারা শুরু থেকে কাজ করতে পারছিলেন না, কিন্তু মাঝে যখন এদের কাজ করা নিয়ে প্রশ্ন উঠছে, এই সরকার তারা দিতে চাইছেন না সেই অনুমতি যে তাদের ওয়াইফ এখানে এসে কাজ করবেন। কিন্তু এখানে আজকে আলোচকরা যেটা বলতে চাইলেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কিন্তু এরা একটি খুবই নির্দিষ্ট একটি একটা তো সেই ক্ষেত্রে অবশ্যই এদেরকে, এই স্পাউসদেরকে অনুমতি দেওয়া উচিত কাজ করার। আরেকটি বিষয় নিয়ে তারা কথা বলেছেন যে এদের বাচ্চারা যারা এই দেশে পড়াশোনা করছে তাদেরকেও সেই সুবিধা দেওয়া উচিত এই দেশে পড়াশোনা করতে পারার জন্য।
ধন্যবাদ সঞ্জনা।
জি অনেক ধন্যবাদ আসান।
কথা বলছিলাম সঞ্জনা ফিরোজের সাথে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
কলকাতার নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসকদের ওপরে হামলার ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের হাসপাতালগুলোতে ডাক্তারদের ধর্মঘট এবং রোগীরাও যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তা কিন্তু বলাই বাহুল্য। আমাদের টেলিফোনের ওপার প্রান্তে রয়েছেন পরমাশিষ ঘোষ রায়, তার সঙ্গেই এই যে রাজ্য জুড়ে হাসপাতালে অচল অবস্থা সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানব। এবং পরমাশিষ ঘোষ রায়, আপনি লাইনে আছেন? তো সরজমিনে হাসপাতালের অবস্থা আপনি দেখেছেন, তো বর্তমান পরিস্থিতি ঠিক কি পর্যায়ে পৌঁছেছে?
বর্তমান এই মুহূর্তে যে পরিস্থিতির পর্যায়ে পৌঁছেছে সেটা হচ্ছে যারা রোগীদের চিকিৎসা করাতে হাসপাতালে কলকাতা শহরতলির বাইরে মানে মেইন কলকাতা শহরের উপরে নীলরতন সরকার হাসপাতাল, এখানে মধ্য কলকাতার সেন্ট্রালে শিয়ালদহ স্টেশনের গায়ে, একটা রেলওয়ে স্টেশনের গায়ে এই হাসপাতাল এনআরএস, যেখান থেকে রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষরা চিকিৎসা করাতে আসেন, অপরদিকে দক্ষিণ প্রান্তে, অপরদিকে উত্তর প্রান্তে। তো সেই জায়গার একটা হাসপাতালে গত সোমবার রাত্রে একজন অত্যন্ত বার্ধক্যজনিত মানুষ সে হাসপাতালে মারা যায়। সেই মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপরে হামলা হয়। একজন পরিবহ মুখোপাধ্যায় বলে একটি ছেলে ইন্টার্ন, সে আঘাতপ্রাপ্ত হয়, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যদিও এখন সে তার বড় মেজর অপারেশনের পরে সে সুস্থর দিকে যাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে গোটা কলকাতা শহরের সমস্ত বড় বড় যে মেডিকেল কলেজ আছে, শহরতলিতে যে মেডিকেল কলেজ আছে, গোটা রাজ্যব্যাপী সমস্ত হাসপাতালের কিন্তু চিকিৎসকরা এই হঠাৎ আক্রান্ত হওয়ার ঘটনায় কিন্তু পথে নেমেছেন। তারা একটা ধর্মঘটের ডাক দিয়েছেন, কোন হাসপাতালে আউটডোর চিকিৎসা চলছে না প্রতিবাদ স্বরূপ। কিন্তু এমত অবস্থায় কিন্তু গোটা রাজ্যে বিভিন্ন হাসপাতালে, কলকাতা শহরে যেসব বড় বড় হাসপাতালে যারা চিকিৎসা করাতে প্রান্তিক মানুষরা আছেন তারাও কিন্তু একটা বিপর্যয়ের মুখে পড়েছে। একটা গোটা রাজ্যে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারের ঘটনার পর ওই ঘটনায় যারা হামলা করেছে এখনো পর্যন্ত প্রশাসন 5 জনকে গ্রেফতার করেছে, কিন্তু আন্দোলনের মাত্রাটা যে জায়গায় চলে যাচ্ছে মনে হচ্ছে যেন প্রশাসনের উপর মানুষ আস্থা রাখতে পারছে না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এক কথায় হ্যাকের হচ্ছে। একটা সুস্থ পরিবেশ কিন্তু ফিরিয়ে আনার দরকার। এটা আমি আজকে কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মানুষের সঙ্গে, তারা হয়তো নাম প্রকাশে অনিচ্ছুক, যদি চিকিৎসা না পায় কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা কিন্তু বলছে যে ঘটনা গত সোমবার রাতে ঘটেছে সেটা যেমন নিন্দনীয় তার যেমন সত্যিকারের বিচার হওয়া উচিত, কিন্তু চিকিৎসকরাও কিন্তু চিকিৎসায় ফিরে আসুক, নাহলে কিন্তু আরো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব মানে আতঙ্কিত, আশঙ্কিত, তারা কিন্তু আমরা খুব অবহেলার জায়গায় রয়েছেন তারা মনে করছেন। সেই জায়গায় আজকে চিকিৎসকরাও কিন্তু আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তারা তাদের দাবি দেওয়ার প্রশ্ন তুলেছেন। রাজ্যপাল বলেছে তাদের কথা শোনা হবে, কিন্তু চিকিৎসা আগে ফিরে আসুক সে কথা বলেছেন, যা তো আপনাকে চিকিৎসায় ফিরে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু কলকাতার প্রখ্যাত হাসপাতাল SSKM হাসপাতালে গিয়ে সকালবেলায় সরজমিনের বিষয়টা খতিয়ে দেখেছেন, চিকিৎসকদেরকে আহ্বানও যেমন করেছেন, চিকিৎসকদের বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন যে এরকম চলতে পারে না, আমি কিন্তু কড়া পদক্ষেপ নেব। এর বিরুদ্ধে কিন্তু একটা পাল্টা প্রতিক্রিয়া চিকিৎসক সংগঠনের মধ্য থেকে তৈরি হয় এবং দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসকরাও কিন্তু এই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে 18 জন চিকিৎসক কলকাতা উত্তর শহরতলির উত্তর 24 পরগনা স্বাগত দত্ত মেডিকেল কলেজ 18 জন চিকিৎসক কিন্তু একটি ইস্তফাও দিয়েছে। এটা একটা খুব জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা কিন্তু যারা মিডিয়ার কর্মী আমরা কিন্তু
এটা কি এখন সরকার পক্ষ এবং চিকিৎসক পক্ষের মধ্যে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়ে গেল, এরকমই কি দাঁড়িয়েছে? তো ডাক্তারদের মানবিক দিকটা এখন কি রকম, মানে তারা কি মানবিক দিকটা একেবারেই ভাবছে না? অবশ্যই সরকারি হাসপাতালগুলোতে প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসাধীন রয়েছে, তাই না?
অবশ্যই সেটাও যেমন রয়েছে, কিন্তু যারা সরকারি হাসপাতালে একজন মানুষ মারা গেছে এটাও যেমন সত্যি, সরকারি হাসপাতাল থেকেও কিন্তু দিনের মধ্যে দেখা যায় শয়ে শয়ে মানুষ মানে সুস্থ হয়ে চিকিৎসা সুস্থ করে তারা বাড়ি ফিরছে। তারাও কিন্তু বলছেন চিকিৎসকদের গায়ে কিন্তু আক্রান্ত করা তাদেরকে উচিত হয়নি, চিকিৎসকদের কিন্তু আহত করা উচিত হয়নি, তাদেরও কিন্তু মানে উপযুক্ত শাস্তির দাবি করেছে সেই সব পরিবাররাও।
পরমাশিস ঘোষ রায়, চিকিৎসকদের দাবি কি কি এই বিষয়টি জানার আগে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই যে চরম অবস্থার সৃষ্টি হয়েছে, এর আগেও কি কোনো ঘটনা ঘটেছিল চিকিৎসকদের উপরে হামলা অথবা তাদের উপরে কোনো থ্রেটেন দেওয়া, থ্রেট করা?
এরকম ঘটনা আগেও কলকাতা শহরে হয়েছে, এবারে কিন্তু এই ঘটনা কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে। আসলে প্রশাসক
চরম আকার ধারণ করেছে,
কথায় বলা যায় সেই অর্থে একটা পরিস্থিতিতে একটা একটা সমান প্যারালাল করে কিন্তু মনে হয় এই জায়গাটা ধরতে পারেনি। তার কারণ যদিও বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়া বলছে, বিভিন্ন মানুষ বলছে, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে অন্যান্য রাজনৈতিক দলের পিছনে মদত আছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে সচেতন সাংবাদিক হিসেবে এই জিনিসটা কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের কাছে কাম্য নয় কখনোই। আমরা আশা করছি রাজ্যপাল কিন্তু মধ্যস্থতার কথা বলেছেন, সবাই কাজে যোগদান করুন, যারা এই জন্য দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে, প্রশাসনের তরফ থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সেই সঙ্গে চিকিৎসকদের যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তাদের কাছে কিন্তু আবেদন জানিয়েছেন প্রান্তিক মানুষদের কথা ভেবে কিন্তু আপনারা চিকিৎসায় যোগদান করুন।
তো চিকিৎসকদের আর কোনো দাবি দেওয়া আছে কি? এই
দাবি দেওয়া তারা যেসব দাবি এখনো বলেছে সেটা সরাসরি প্রকাশ্যে এখনো না আসলো, তারা তাদের নিরাপত্তা নিরাপত্তার কথাটা বিশেষভাবে দাবির প্রশ্ন তুলেছে, হাসপাতালে নিরাপত্তা বাড়াতে হবে চিকিৎসকদের। আজকে যেমন একজন ডাক্তার চিকিৎসক বলছিল যে আমরা দুজন ডিউটিতে থাকি আউটডোরে, বাড়িতে দেড়শো করে পেশেন্ট ঢোকে, এই ইনফ্রাস্ট্রাকচারে চলে না, তাদের এরকম অনেক টেকনিক্যাল দাবি দেওয়া আছে, এটা সরকারের দিকে লক্ষ্য রাখতে হবে বলে তারা জানিয়েছে।
আপনি তো হাসপাতালগুলোতে গিয়েছেন, তো কিরকম দেখলেন পরিস্থিতি, কি অবস্থা সেখানকার? ডাক্তার ছাড়া হাসপাতাল ভাবাই যায় না, সেই ক্ষেত্রে কারা পরিষেবা কারা দিচ্ছে?
প্রতিদিন অন্তত 1000 থেকে 2000 মানুষ কিন্তু চিকিৎসা করতে রেগুলার আউটডোরে আসে, এবং অ্যাক্সিডেন্ট কেস থাকে শহরের বিভিন্ন বিভিন্ন প্রান্তিক। আজকে বালুরঘাট থেকে একটি মেয়ে 3 দিন ধরে এসে পড়ে এসেছে, চিকিৎসা পাচ্ছে না কলকাতা মেডিকেল কলেজে, রাস্তায় শুয়ে রয়েছে। এইভাবে ভয়াবহ পরিস্থিতির কিন্তু মোকাবিলা কোন সরকার করতে চাইছে এখন বিষয়টা কতক্ষণে স্থিতিশীল জায়গায় যায় সেটাই দেখা।
কোন প্রাণনাশের ঘটনা ঘটেছে এরকম কিছু?
প্রাণনাশের ঘটনা হয়নি, মানুষ নিরুপায় হয়ে বেসরকারি নার্সিংহোমে যাচ্ছে, কিন্তু প্রাণনাশের ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, তাহলে কিন্তু তার আগুন কিন্তু অনেক বড় জায়গায় ছড়াতে পারে।
তো বেসরকারি যে হাসপাতালগুলো আছে মানুষ কি সেখানে চিকিৎসার জন্য যাচ্ছেন? সেখানকার ডাক্তারদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি, যে তারা কি ভাবছেন?
সেখানকার ডাক্তাররা তারাও তো চিকিৎসক, তারাও কিন্তু একটা প্রকরণ করে বেসরকারি হাসপাতালে কিন্তু সবাই তো পরিষেবা দেয়, কিন্তু এখানে একটা ফাইন্যান্সিয়াল পার্ট থাকে, কিন্তু তারাও কিন্তু নৈতিকভাবে চিকিৎসকদের এভাবে আতঙ্ক মানে মানে হামলা হয়েছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে।
আচ্ছা, পরমাশিস ঘোষ রায়, আমরা আরও জানতে পারবো আপনার কাছে যে পরিস্থিতি কোন দিকে গড়ালো, তো আজকে হাতে আর সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য বর্তমান পরিস্থিতি কি এখন কলকাতায় এবং পশ্চিমবঙ্গের। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে খেলার খবর। আর খেলার খবর জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের খবর। বাংলাদেশের পরের খেলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সোমবার, এখনও কয়েকদিন বাকি আছে। বাংলাদেশ দল এখন টনটন শহরে ইতোমধ্যেই পৌঁছে গেছে এবং সেখানেই হবে খেলা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার। সেখানে আবহাওয়া এখনও বৃষ্টি ভেজা। উপস্থিত রয়েছেন সেখানে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সুব্রত ববি। সুব্রত ববি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
আমরা জানি যে আজকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যেকার খেলাটি হওয়ার কথা ছিল ট্রেন্ট ব্রিজ নটিংহ্যামের মাঠে, সেটাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। একের পর এক খেলা, সেদিন বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে, পয়েন্ট ভাগাভাগি হয়েছে আবার। এবং পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে নিউজিল্যান্ড এখনও শীর্ষে আছে 7 পয়েন্ট নিয়ে, অস্ট্রেলিয়া রয়েছে তারপরই, ভারত রয়েছে তারপর, এবং তারপরে রয়েছে ইংল্যান্ড, স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান নিচের দিকে কিছুটা, 7ম অবস্থানে আছে, আরও নেমে গেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, তারা রয়েছে বাংলাদেশের পরে। আপনি টনটনে আছেন, আজকে বাংলাদেশ দলের কর্মকর্তা খেলোয়াড়দের সাথে কোনো রকম আপনাদের কথাবার্তা হয়েছে?
বাংলাদেশ দল আসলে 12 তারিখে টনটনে এসে পৌঁছেছে, অর্থাৎ ব্রিস্টলের ম্যাচটা 11 তারিখে ভেস্তে যাওয়ার পর বৃষ্টিতে তারপর দিনই এখানে এসছে। এবং আজকে আমরা দলের সঙ্গে গিয়েছিলাম টিম হোটেলে, বেসিক্যালি তাদের ছুটি চলছে, আজকে পর্যন্ত তাদের ছুটি। আজকে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ দলের যিনি স্পিন কোচ সুনীল জোশীর সঙ্গে, তিনি আসলে কথা বলেছেন এবং আমাদের তাদের কাছে জিজ্ঞেস ছিল যে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকটাকে একটু নির্বিষ মনে হচ্ছে কিনা, এবং সেখানে স্পিনারদের যেহেতু পেসাররা ভালো করতে পারছে না, সেখানে কি স্পিনারদের উপর একটা বাড়তি চাপ আসছে কিনা। সামনে টনটনে ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ভেনুতে খেলা হবে সেই ভেনুটা ওভাল কার্ডিফের তুলনায় বেশ ছোট, সেখানে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ, বিশেষ করে যারা পাওয়ার ক্রিকেটটা পছন্দ করেন, আন্দ্রে রাসেল, ক্রিস গেলের মতো প্লেয়াররা আছেন, সেই হোক সিমরন হেটমান, নিকোলাস পুরান, সো দ্যাট এই সবকিছু মিলিয়ে আসলে স্পিনারদের কেমন ধরনের চ্যালেঞ্জ থাকবে, এই সব বিষয়গুলি নিয়ে তিনি আমাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে তিনি যে স্পিন ডিপার্টমেন্ট, সেই স্পিন ডিপার্টমেন্টের পারফরমেন্সে তিনি খুশি, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ যে কটি উইকেট নিয়েছেন আমরা হিসেব করে দেখেছি আজকে, সেটি হচ্ছে 11টা উইকেট নিয়েছেন পেসাররা। কিন্তু তাদের যদি রান দেওয়ার গড় আমরা দেখি, প্রত্যেক বলারই, বিশেষ করে মাশরাফি, মুস্তাফিজ এবং সাইফুদ্দিন প্রায় 8-এর কাছাকাছি রান দিয়েছেন, 11টি উইকেট নিয়েছেন, এর মধ্যে মাশরাফি মাত্র এখন পর্যন্ত একটি উইকেট নিয়েছেন। এবং তিনি 3 ম্যাচের 2টি ম্যাচে কিন্তু তিনি তার যে নির্ধারিত 10 ওভারের কোটা সেটি কিন্তু পূরণ করেননি। বাট সেই জায়গা থেকে যদি আমরা তুলনা করি যে স্পিনাররা অনেকটাই ভালো করেছেন এবং বাংলাদেশের স্পিন এখন পর্যন্ত এই টুর্নামেন্টে, যেটা বলা যেতে পারে যে আক্রমণের বড় অস্ত্র কিন্তু স্পিন, 10টা উইকেট নিয়েছেন। এবং বাংলাদেশ যে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলো, এই মাঝখানের সময়টা বিশেষ করে সাকিব, মিরাজ এবং মোসাদ্দেক যে ওভারগুলি করেছে সেই ওভারগুলি কিন্তু খুব বড় রকমের ভূমিকা রেখেছে। এবং যদি নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা আমাদের একটা বড় আফসোসের কারণ এখন, যে পরিমাণ আমরা একটা স্কোপ তৈরি করেছিলাম মুশফিকের রান আউট মিসের কারণে যেটা হয়নি, সেই ম্যাচেও কিন্তু স্পিনাররা ভালো করেছিল। সো দ্যাট তিনি তার স্পিনারদের পারফরমেন্স নিয়ে খুশি এবং তিনি যেটা বলেছেন যে স্পিনারদের মূল কাজই হবে উইকেট যেমন এবং গ্রাউন্ডের যে আয়তন এই সবকিছু মিলেই তাদের যে সিচুয়েশন অনুযায়ী বোলিং করাটা। তিনি আশাবাদী যে সাকিব তার যে ব্যাটিং এ তার সেরা ফর্মে আছেন, কিন্তু বোলিং এ এখনো তিনি তার কাছ থেকে যে এক্সপেকটেশন তার অর্ধেক পূরণ করতে পারেনি। সাকিব যদি সেটি করতে পারেন তাহলে স্পিনাররা আরো কার্যকরী ভূমিকা রাখতে পারে।
সুব্রত, মাহমুদুল্লাহকে এখন পর্যন্ত আমরা বোলিং এ সেরকম দেখছি না, কারণটি কি?
মাহমুদুল্লাহ রিয়াদের আসলে আমরা জানি যে ওনার একটু ছোটখাটো ইঞ্জুরি আছে এবং সেই ইঞ্জুরির কারণে তিনি চাইলে বল করতে পারেন কিন্তু সেই বল করাটা একটু ঝুঁকিপূর্ণ।
তিনি কি প্র্যাকটিসে বল করেন? যখন প্র্যাকটিস হয় দলের অনুশীলন হয় তখন প্র্যাকটিসেও বল করেন
না? তিনি না তখনো করছেন না, কারণ তার কাছ থেকে আসলে ফুল প্লেজারের ব্যাটিংটাই এক্সপেক্ট করছে বাংলাদেশ দল, কারণ তারা ঝুঁকি নিতে চাচ্ছে না।
আমরা শ্রীলঙ্কার ম্যাচের সময় শুনেছিলাম যে দলে একটা পরিবর্তন হতে পারে, সেখানে রুবেল এবং সাব্বির লিটন দাস এদের হয়তো দু একজন অন্তর্ভুক্ত হবেন, সেরকম কোনো সম্ভাবনা আছে পরের ম্যাচের জন্য?
ডেফিনেটলি পরিবর্তন হওয়াটাই এখন আসলে অবশ্যম্ভাবী, কারণ আমরা বাংলাদেশ দলে যেটা আসলে খুব বড় রকমের মিস করছি যে প্রত্যেকটা দলেই দেখবেন যে আপনার 140-150 কিলোমিটারে বল করতে পারে এরকম বলারের উপস্থিতি আছে। আপনি যদি কার্ডিফের ম্যাচটা ফলো করেন যে সৌম্য সরকারের যে বলে জোফরা আর্চারের বল আউট হয়েছিল সেই বলের গতি ছিল প্রায় 93 মাইল, সো দ্যাট এবং তাদের যে বোলার আছে অর্থাৎ মানে উইকেট যদি ব্যাটসম্যানদের ফেভারে নাও থাকে, ফেভারে থাকেও কিন্তু সেখানে যদি আপনার দলে কুইক বলার থাকে তাহলে কিন্তু সেই কুইক বলার যারা কন্টিনিউয়াস 140 উপরে বল করতে পারে তাদেরকে কিন্তু হ্যান্ডেল করাটা একটু টাফ, এবং সেই জায়গাগুলি কিন্তু আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ দলের যে তিনজন পেসার খেলছেন তারা আসলে সত্যিকার অর্থে যে আমরা ফাস্ট বোলিং এর জায়গাটা বলি সেই জায়গাটা থেকে অনেক পেছনে, আমরা মিডিয়াম ফাস্ট বোলার বলতে পারি, তো আমরা ফিল করছি সেই ফিল থেকে মনে হচ্ছে যে নেক্সট ম্যাচে অবশ্যই রুবেলের ইনক্লুশন হবে। এবং আমরা এই ম্যাচে যেখানে টনটনে খেলা লাস্ট ম্যাচে যদি দেখি অস্ট্রেলিয়া এবং পাকিস্তান সেখানে কিন্তু সিম বোলারদের অর্থাৎ সিমারদেরকে বেশি খেলানো হয়েছে, তো সিমার বাড়াতে হতে পারে বাড়ানো হতে পারে স্পিনার কমিয়ে সেখানে হয়তো মোসাদ্দেককে ড্রপ করতে হতো বা ড্রপ করা হতে পারে, কিংবা আমরা দেখেছি মিথুন আগের 3 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সেই জায়গাটা তিনি ভালো করতে পারেননি, লিটন দাস যখনই খেলানো হয়েছে এই গত ট্রাই নেশনস থেকে শুরু করে এখানকার প্রস্তুতি ম্যাচে তিনি ভালো খেলেছেন, সুতরাং তারও দলে আসাটা অনেকটা মানে এখন এক্সপেক্টেডই বলা যেতে পারে। এবং সাব্বিরের কথা বলা যেতে পারে মানে মাশরাফি তাকে পছন্দ করেন কিংবা বলা হয়ে থাকে তিনি 6 এবং 7 নম্বরে পাওয়ার হিটিং করতে পারেন, এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য আসলে যেরকম একটা কম্বিনেশন দরকার এই মাঠটার দেখে সেই কম্বিনেশনটাকে যদি মানে ফুলফিল করতে হয় তাহলে অবশ্যই পরিবর্তন আসা দরকার।
আমরা জানি সুব্রত, আমরা জানি যে টনটনের মাঠের আকৃতি বলা হচ্ছে যে একটু ছোট, সেটা বাংলাদেশের পক্ষে নাকি বিপক্ষে যাবে বলে মনে হচ্ছে খুব সংক্ষেপে?
যদি দুটা জায়গায় বলি, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ভেন্যুটা আসলে খুবই টাফ হয়ে যাবে কারণ মাঠের আকৃতি খুব ছোট এবং যেটি বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা খুব পাওয়ার হিটিং করে, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে মাঠে খেলা সেই মাঠের আকৃতি অনেক বড়, সেখানেও একটু প্রবলেম হবে বাংলাদেশের কারণ তাদের দলে 3 জন কোয়ালিটি স্পিনার রয়েছে, রশিদ খান, মুজিব এবং হইতেছে নবী, তো এই দুটা জায়গাতে আমার কাছে মনে হয় যে টেকনিক্যালি বাংলাদেশ একটু ব্যাকফুটে আছে।
আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাটা যে বৃষ্টিতে পরিত্যক্ত হলো, তো অনেক বাংলাদেশি নিশ্চয়ই সেই খেলা দেখতে গিয়েছিলেন, তাদের প্রতিক্রিয়াটি কেমন ছিল এই যে তারা খেলা দেখতে আসছেন মাসের পর মাস অপেক্ষা করেছেন তারা এই খেলাগুলো দেখার জন্য, হয়তো যিনি এসছেন তার হয়তো ওই একটি খেলা দেখারই টিকিট ছিল, তাদের প্রতিক্রিয়া কেমন, তারা কি টিকিটের এই অর্থটাই বা তারা কি ফেরত পাচ্ছেন?
যতদূর জানতে পেরেছি তারা টিকিটের অর্থ ফেরত পাবেন, এবং ব্রিস্টলবাসীর আসলে দুর্ভাগা বলতে হবে ব্রিস্টলের 3টা ম্যাচ বরাদ্দ ছিল, দুটা ম্যাচে কিন্তু মানে একটা বলও গড়ায়নি, এবং একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই আজকের ম্যাচ নিয়ে এবারকার ওয়ার্ল্ড কাপের যেটা 4টা ম্যাচ ওয়াশ আউট হলো এবং এর মধ্যে 3টা ম্যাচ খুব সম্ভবত টসই হয়নি। আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি যে বিগত যে 11 বিশ্বকাপ সেই 11 বিশ্বকাপে টোটাল 11 বিশ্বকাপে মাত্র 2টা ম্যাচ টস বিহীন খেলা শেষ হয়েছে, অর্থাৎ আর এইবারকার বিশ্বকাপে ইতিমধ্যেই সেটি কিন্তু এই 18 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ যেটা হচ্ছে টস পর্যন্ত মাঠে গড়ায়নি এবং 4টা ম্যাচ ওয়াশ আউট হয়ে গিয়েছে, এবং আমরা বিশ্বকাপে যেটা দেখেছি যে মানুষ অনিশ্চয়তা, তারা কিন্তু সবাই জানতো অনেক দিন মানে গত 5-7 দিন আগে থেকে যে অনিশ্চয়তা সারাদিন বৃষ্টি হবে, কিন্তু কোনো অনিশ্চয়তাই কিন্তু তাদেরকে ঘরে বসে রাখতে পারেনি, তারা বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছিল হতাশ মানে মানে দিন শেষে আসলে
শ্রীলঙ্কার বিপক্ষে। ধন্যবাদ সুব্রত, আমাদের সময় হাতে আর নেই, অনেক ধন্যবাদ, আমরা সামনে আবার আপনার সাথে যোগাযোগ করব আগামী খেলাগুলোর ব্যাপারে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ সুব্রত। এই ছিল খেলার খবর।
এবারে রয়েছে আমাদের সাপ্তাহিক পরিবেশনা নারী কণ্ঠ।
দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারীকণ্ঠ। আজ আমাদের অনুষ্ঠানে আছেন জুবাইদা গুলশান। তিনি একজন হেলথ ফিজিসিস্ট, কাজ করছেন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথে, পড়াশোনা করেছেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। আজ তিনি আমাদেরকে জানাবেন তিনি কি ধরনের কাজ করে থাকেন, কি পদার্থ নিয়ে কাজ করে থাকেন এবং তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার বেড়ে ওঠা কোথায়, এই সব কিছু জানবো জুবাইদা গুলশানের কাছে। জুবাইদা গুলশান, আপনি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথে হেলথ ফিজিসিস্ট হিসেবে কাজ করছেন, মূলত কি ধরনের কাজ আপনাকে করতে হয়?
আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। তো আমি এখানে আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট পাবলিক হেলথ ডিপার্টমেন্টের যে নিউক্লিয়ার রেগুলেটরি যে এজেন্সি, সেটাতে আমি কাজ করছি। আমাদের কাজ হলো, প্রধান গোল বা অবজেক্টিভ হলো যে রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহারের জন্য যে হেলথ হ্যাজার্ডটা তৈরি হয়, সেটা থেকে পাবলিক ওয়ার্কার এবং পরিবেশকে প্রোটেক্ট করা।
কোন ধরনের রেডিওঅ্যাকটিভ কন্ট্রোল নিয়ে কাজ করে থাকেন এবং তার কি একটি উদাহরণ দেবেন আমাদেরকে?
রেডিওঅ্যাকটিভ ম্যাটেরিয়ালের বা নিউক্লিয়ার রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হয়। যেমন ধরুন, ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন গবেষণা ক্ষেত্রে, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এর প্রচুর ব্যবহার রয়েছে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয়ার রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহার একদমই এখন অপরিহার্য। বিভিন্ন ডায়াগনস্টিক প্রসেসে, যেমন ধরুন এক্সরে, সিটি স্ক্যানের নাম আপনারা সবাই শুনেছেন, এগুলোতে রেডিওঅ্যাকটিভ পদার্থ ব্যবহার করা হয় ডায়াগনস্টিক প্রসেস হিসেবে। আবার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এবং সেই সব চিকিৎসার সময়ে যেই অর্গানে তার সমস্যা রয়েছে, শুধু সেই অর্গানেই এই রেডিয়েশনটা প্রয়োগ করতে হবে। রেডিয়েশন যেমন আমাদের রোগীকে এখানে এই অসুখ থেকে মুক্ত করছে, তেমনই আবার এর ভুল প্রয়োগে বা ভুল জায়গায় প্রয়োগে বিশেষ ক্ষতি সাধন করতে পারে। যেমন আমি বলতে পারি যে রেডিয়েশন যেমন ক্যান্সার ট্রিটমেন্ট করছে, তেমনই আবার রেডিয়েশনের অতিমাত্রায় ভুল প্রয়োগের জন্য ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তো এই জিনিসগুলো যেন না হয়, এই সুযোগগুলো যেন আমাদের যেই ক্ষেত্রগুলো, চিকিৎসা ক্ষেত্র বা আমি যে ইন্ডাস্ট্রি বললাম বা গবেষণা ক্ষেত্র বললাম, এই জায়গাগুলোতে সুযোগগুলো না আসে, তার জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড বা লিমিট মেনটেন করতে হয়। সেই জিনিসগুলোকে, সেই স্ট্যান্ডার্ডগুলোকে সেট করার যে দায়িত্ব, যে টেকনিক্যাল রিভিউ যে প্রয়োজন রয়েছে বা টেকনিক্যাল যে নো হাউটা দেবার প্রয়োজন রয়েছে, সেগুলোর জন্য আমাদের কন্ট্রিবিউট করতে হয়, আমাদের জ্ঞানকে সেখানে প্রয়োগ করতে হয়। সেটাই এটার মূল উদ্দেশ্য, যে যারা কাজ করছে তারাও কিন্তু এক্সপোজড হচ্ছে রেডিয়েশনের এই ক্ষেত্রে।
মূলত আপনারা রেডিওঅ্যাকটিভ ম্যাটেরিয়ালের প্রয়োগ যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে তা নিয়ে কাজ করে থাকেন। তো আমাদেরকে কি একটু বলবেন যে এই কাজটি আপনারা কিভাবে করছেন?
যেমন বললাম যে রেডিয়েশন আমরা প্রয়োগ করছি আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু প্রকৃতিতেও রেডিয়েশন রয়েছে, কিন্তু সেই রেডিয়েশন আমাকে ক্ষতি করছে না। তার মানে যে একটা সার্টেন লিমিটের মধ্যে থাকলে আমরা ক্ষতি পর্যায়ে যাব না। তো সেই লিমিটগুলো সেট করা এবং সেই লিমিটগুলো আমাদের জনগণ, আমাদের যারা ওয়ার্ক করছেন, যারা ব্যবহার করছেন, তারা এই লিমিটের মধ্যে থাকছেন কি না, এই বিষয়টা দেখার যে রেগুলেশনটা, যে রেগুলেটরি যেই এজেন্সি, সেটাই হচ্ছে আমার এজেন্সি এবং আমাদের এটাই কাজ। এবং আমাদের এখানে অনেক ইন্সপেক্টর রয়েছেন যারা নিয়মিত ইন্সপেকশনে যাচ্ছেন এবং এগুলো ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না সেগুলো তারা দেখছেন। এবং শুধুমাত্র লিমিট নয়, যেই ফ্যাসিলিটিতে এক্সরে ব্যবহার করা হয়, যেই ফ্যাসিলিটিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়, যেই ফ্যাসিলিটিতে, যেই ইন্ডাস্ট্রিতে রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহার করা হয় বিভিন্ন কারণে, সেখানে যে ফ্যাসিলিটিটাও বিশেষভাবে তৈরি করতে হয়। যে কোনো ফ্যাসিলিটিতে এটা ব্যবহার করা ঠিক নয়, কারণ তাতে যারা আশেপাশে রয়েছেন তাদের ক্ষতি হবে বা ক্ষতি হতে পারে। সেজন্য তাদের এই যেভাবে এই টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা কনস্ট্রাকশন করতে হবে, সেগুলো দেখাটাও আমার এজেন্সির একটা কাজ।
বোঝাই যাচ্ছে যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন। এবার আমরা আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন?
আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে মাস্টার্স করেছি। করে আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন তখন নাম ছিল, সেখানে আমি যোগদান করি এবং বাংলাদেশের একমাত্র যেই রিসার্চ রিয়্যাক্টর ছিল তখন, নিউক্লিয়ার রিসার্চ রিয়্যাক্টর, সেখানে আমি কাজ করার সুযোগ পাই। তখন থেকেই আমার আমি সিদ্ধান্ত নেই যে আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব। আমি তখন অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে অরেগন স্টেট ইউনিভার্সিটিতে আসি এবং সেখানে পড়াশোনা করি, এবং পড়াশোনা শেষে আমি সেখান থেকে ক্যালিফোর্নিয়া স্টেটের, প্রথম থেকে আমি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টে ফিজিসিস্ট হিসেবে জয়েন করি, এবং সেই আমার যাত্রা। সেখান থেকে আমি দীর্ঘ 25 বছর সেই ডিপার্টমেন্টেই আছি। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশে, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন আমি বললাম, তারা রয়েছেন যারা এই দিকগুলো দেখেন। বাংলাদেশেও নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের যথেষ্ট ব্যবহার রয়েছে, বিশেষ করে রয়েছে হলো চিকিৎসা ক্ষেত্রে, এবং তারা সম্পূর্ণভাবেই বাংলাদেশের অ্যাটমিক এনার্জি কমিশনের যে রেগুলেশনস তার আওতায় আছে। এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের যে রেগুলেশনের তারা যে গাইডেন্সটা ফলো করেন সেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন যেটা, তাদের গাইডেন্স ফলো করা হয়, এবং সম্পূর্ণ সেফগার্ড বা বিধি নিষেধ যেগুলো স্ট্যান্ডার্ডস সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়।
আমরা যতদূর জানি আপনি নিজেও গান করেন, এখানকার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে আপনি সঞ্চালন করে থাকেন।
আমরা প্রত্যেক বছরই বাংলাদেশে যাই এবং মাঝে মাঝেই সেখানে আমরা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের আমার এখানকার যে ক্যালিফোর্নিয়া প্রফেশনাল অভিজ্ঞতা সেটা আদান প্রদান করেছি বা এখনও যোগাযোগ রয়েছে, এবং দু এক সময় বাংলাদেশ টেলিভিশনেও প্রোগ্রামের মাধ্যমে আমার প্রফেশনাল যে অভিজ্ঞতা এটা শেয়ার করার চেষ্টা করেছি। সেই বলছি যে আমরা একটা কালচারাল পরিবেশ ছিল, আমাদের সাংস্কৃতিক পরিবেশ ছিল বাসায়। বাবা মা সবসময় উৎসাহিত করেছেন পড়াশোনা করতে হবে, এটাই আমাদের গোল ছিল, এবং তার সঙ্গে তাদের এটাও একটা আমাদের সুযোগ দিয়েছেন সব ধরনের, যে আমরা যেন শিক্ষার পাশাপাশি সংস্কৃতির সাথে সব জড়িত থাকি, এবং তারা আমাদেরকে শেখার সুযোগ দিয়েছেন। বাড়িতে আমাদের সব ভাই বোনই আমরা গান শিখেছি, খেলাধুলা বাড়িতে এবং স্কুলে আমাদেরকে সবসময় করার জন্য প্রচুরভাবে উৎসাহ, শুধু না তারা চেষ্টা চালিয়েছেন, তারা আমাদেরকে নিয়ম করে নিয়ম বেঁধে দিয়েছেন যে তোমাদের খেলতে হবে এই সময় থেকে এই সময় পর্যন্ত, গান করতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছু করার সুযোগ তারা দিয়েছেন। তো এভাবে করেছি, ভাই বোন সবাই বড় হয়েছে, সবাই লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং পাশাপাশি আমরা এই চর্চাগুলো করে যাচ্ছি, যেটা আমি এখানেও চেষ্টা করছি, চাইছি যে আমাদের এই কমিউনিটি যেন আমাদের এই সংস্কৃতির সাথেও পরিচিত থাকে বা সংস্কৃতিকে যেন সবাই সম্পৃক্ত থাকে, এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এবং আমার হাজব্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রহমান, আমাদের এক ছেলে, আমরা এখানে 25 বছর আছি। আমরা এখানে স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়ার রাজধানী শহর স্যাক্রামেন্টোতে বাস করছি 25 বছর। স্যাক্রামেন্টো এবং এর আশপাশের যেই শহরগুলো, এগুলোর যে বাংলাদেশি যারা আছেন তাদের নিয়ে আমরা এই গ্রেটার স্যাক্রামেন্টো বাংলাদেশি কমিউনিটিকে আমাদের সামনেই ছোট থেকে বড় হতে দেখেছি, এবং প্রথমে 4 পরিবার ছিল, এখন 4 পরিবার থেকে 210 পরিবারে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশি কমিউনিটি। আর এর সঙ্গে আমরা সেই প্রথম থেকেই সবসময় জড়িত ছিলাম। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন বিশেষ দিনে, যেমন ঈদে, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, এসব বিশেষ দিনগুলো উদযাপিত করে এর মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির সবাইকে একত্রিত করার এবং সবার সঙ্গে সবার পরিচিত হওয়ার সুযোগ তৈরি করার চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি বা করছি এখনও, যে আমাদের নতুন জেনারেশন তারাও যেন এই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে, এবং আমরা যেটুকু করতে চেষ্টা এখনও করছি সেটাতে আমাদের বাংলাদেশিদের, বিদেশে থাকলেও হৃদয়ে সবার বাংলাদেশ, সবাই বাংলাদেশকেই মিস করে, বাংলাদেশের সংস্কৃতিকে মিস করে, তো সেটা যেন সবাই এখানে একটু হলেও স্বাদ পায়, এবং আমাদের বাচ্চারা, আমাদের যে নতুন জেনারেশন, তারা আমাদের বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, গান, নাচ, কবিতা এগুলোর সাথে যেন সম্পৃক্ত হতে পারে। এবং আমরা দেখছি যে তারা যথেষ্ট সচেতন এবং তারা যথেষ্ট আগ্রহী এসব বিষয়ে। আমি আমাদের যে সংস্কৃতি বাংলা ভাষা, এটাকে এদেশের সংস্কৃতির সঙ্গে অথবা এদেশের যে আমার প্রফেশনাল লেভেলে যাদের সঙ্গে আমার আনাগোনা, তাদের মধ্যেও পরিচয় করিয়ে দিতে চাই বলে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। ইরানের উপকূলের অদূরে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকা ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার আক্রান্ত হবার খবরে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে। নরওয়ে নৌ কর্তৃপক্ষ বলছে যে তাদের মালিকানাধীন ট্যাঙ্কার ফ্রন্ট আল্টিয়ার এই তিনটি বিস্ফোরণে খবর পাওয়া যায়। তার আগে হ্যামবার্গে ট্যাঙ্কার ককুয়াক রেজিয়েজেও সন্দেহজনক হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বাহরাইন কেন্দ্রিক ফিফথ ফ্লিট বলছে উভয় ট্যাঙ্কারের কাছ থেকে এক ঘন্টা ব্যবধানে বিপদ সংকেত পাবার পর তারা সাহায্য পাঠাচ্ছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন যে এই সন্দেহজনক আক্রমণের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতির মূল্যায়ন অব্যাহত রাখবেন। ইরানের রাষ্ট্রপরিচালিত ইরনা বার্তা সংস্থা জানিয়েছে যে ইরানের নৌবাহিনী ট্যাঙ্কারগুলো থেকে 44 জন নৌকর্মীকে উদ্ধার করেছে এবং দুটি জলযানেই আগুন লেগেছিল। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা বলছেন যে পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে হতাহতের মধ্যে নিরাপত্তা কর্মী এবং অসামরিক লোকজনও রয়েছেন। পুলিশের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান যে নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের একজন শীর্ষ কমান্ডার। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দে করে বলেছেন যে বিদেশি শক্তির কাছ থেকে নির্বাচনে প্রতিপক্ষের বিষয়ে তথ্য সংগ্রহের যে ইচ্ছে তিনি ব্যক্ত করেছেন তা যুক্তরাষ্ট্রের সবাইকে অবাক করে দেবে। পেলোসি সংবাদদাতাদের বলেন যে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি ন্যায় থেকে অন্যায়কে আলাদা করতে পারছেন না। পেলোসি আরও বলেন যে আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আইন অমান্য করে চলেছেন এবং নিজের শপথ নেওয়া পদের মর্যাদা রক্ষা করতে পারছেন না। বুধবার প্রকাশিত ABC নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছিলেন যে এ ধরনের কথা শুনলে কোনো ক্ষতি নেই এবং কারো কাছ থেকে এ ধরনের তথ্য লাভ নৈতিক এবং আইনিক দিক দিয়েও স্বাভাবিক নয়। অন্য রিপাবলিকান জিম ম্যাকগভার্ন বলেন, ধরুন কেউ যদি নরওয়ে থেকে প্রেসিডেন্ট বলেন যে ধরুন কেউ যদি নরওয়ে থেকে আমাকে ফোনে বলেন যে তাদের কাছে আমার বিরোধী পক্ষের ব্যাপারে তথ্য রয়েছে, তাহলে আমার মনে হয় আমি সেটা শুনতে চাইব। প্রেসিডেন্টের এই সব উক্তির সমালোচনা করা হয়। ভারত ঘোষণা করেছে যে তারা নিজস্ব একটি মহাকাশ কেন্দ্র উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। ভারতীয় মহাকাশ সংস্থার চেয়ারম্যান কে সিভান আজ সংবাদদাতাদের জানিয়েছেন যে 20 টন ওজনের এই মহাকাশ কেন্দ্রটি তারা 2030 সালে উৎক্ষেপণ করবে বলে পরিকল্পনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পাকিস্তানে শত শত HIV পজিটিভ শিশু এই রোগের চিকিৎসা পাচ্ছে না, কারণ সে দেশে এই রোগের ভাইরাস বিরোধী যথেষ্ট পরিমাণ ওষুধ নেই।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সাফিউল আলম মাসুদ এবং প্রকৌশলী ছিলেন ভাস্কো ভালারিজ। আমি তাহিরা কিবরিয়া
আর আমি আনিস আহমেদ
সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.